শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাফিজ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশ্বিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আমরা চতুর্থ প্রাথমিক মূলনীতি অর্থাৎ সবর নিয়ে আলোচনা করছিলাম। সবর হলো চতুর্থ ও সর্বশেষ প্রাথমিক মূলনীতি। এটি শেষ করার সাথে সাথে চারটি প্রাথমিক মূলনীতি বিষয়ক আলোচনাও শেষ হবে। পরবর্তী দার্সগুলোতে ইনশাআল্লাহ এই মূলনীতিগুলোর সপক্ষে দলিল ও প্রমাণাদি উপস্থাপন করা হবে। সবরের আলোচনায় যাবার আগে আমি আপনাদের সাথে সবরের সাথে সম্পর্কিত একটি কাহিনী শেয়ার করতে চাই। আজকে সকালে আমার কাছে একটি ফিকহি প্রশ্ন এসেছে, যারা আত্মহত্যা করেছে তাদের ব্যাপারে আমাদের আচরণ কেমন হবে? মুসলিমরা কি তার কাফন দাফনের কাজ সম্পন্ন করতে পারবে? আমরা কি তার জন্য দোয়া করতে পারবো? তার জন্য জানাজার সালাত পড়া বৈধ হবে কিনা? আসলে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না, তবে যেহেতু প্রশ্ন করা হয়েছে আমি শুধু মূল উত্তরটাই দিয়েছি। হ্যাঁ, আত্মহত্যাকারীর জানাজার সালাত পড়া উচিত। আত্মহত্যা করা ব্যক্তি একজন মুসলিম। এ ব্যাপারে আলিমদের সঠিকতর মত হচ্ছে আত্মহত্যা করা কুফরি না, অবশ্যই তার জানাজা ও কাফন দাফন সম্পন্ন করা উচিত। অন্যান্য মুমিনদের মতোই তাদেরও সমাধিস্থ করা উচিত, তাদের জন্য দোয়া ও ইস্তিগফার করা উচিত। এতে কোনো সন্দেহ নেই যে এটি কবিরা গুনাহ, তবে কেবল আত্মহত্যার কারণে কেউ কাফির হয়ে যায় না কিংবা কারো শাহাদা বাতিল হয়ে যায় না। সে যদি জীবিত অবস্থায় সালাত আদায় না করে, তবে সেটা সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গ। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফির, আমি এই মতটিকেই সঠিক মনে করি। যদিও সে এমন দাবি করে যে সে অলসতাবশত সালাত আদায় করেনি, তবুও সে কাফির। সালাতের প্রশ্ন আসলে হিসেব সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি সে সালাত আদায়কারী হয় আর তারপর সে আত্মহত্যা করে, তবে সে কাবীরা গুনাহকারী বলে গণ্য হবে। আলিমরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কালে এক আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন যে অন্যদের আত্মহত্যা থেকে বিরত রাখানোর জন্যই তিনি জানাজার সালাত পড়াননি। আলিম, সম্মানিত ব্যক্তিবর্গ এবং শাসকদের উচিত আত্মহত্যাকারীর জানাজা পড়া থেকে বিরত থাকা, যাতে তারা অন্যদের আত্মহত্যা থেকে বিরত রাখতে পারেন। কেননা এর ফলে সবাই চিন্তা করবে, আমি যদি আত্মহত্যা করি তবে কি তারা আমার জানাজার সালাত পড়বে? এই চিন্তা একজন ব্যক্তিকে আত্মহত্যা করার আগে দ্বিতীয়বারের মতো ভাবাবে। একজন যুবক আত্মহত্যা করেছে আর সেই ঘটনার প্রেক্ষিতেই এই প্রশ্নগুলো আমার কাছে করা হয়েছে। এই যুবকের পুরো ঘটনা বিস্ময়কর। সে ছিল 23 বছর বয়স্ক এক বাংলাদেশি যুবক। সে কুরআনের হাফিজ ছিল। এই ছেলে জীবনে কোনো দিন এক ওয়াক্ত সালাত কাজা করেনি। সে সালাতের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল। অন্যরা তাকে কখনও কোনো দিন সালাত কাজা করতে দেখেনি। যেদিন সে আত্মহত্যা করেছিল সেদিনও সে জোহর ও আসরের সালাত আদায় করেছিল। সে নেককার হিসেবে পরিচিত ছিল। সে যে এ ধরনের কোনো কিছু করবে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। লোকেরা তাকে আমার ব্যাপারে যা জানিয়েছে আমি কেবল সেটুকুই বলছি। ছেলেটির লম্বা দাড়ি ছিল, তার সব আলোচনার একমাত্র বিষয়বস্তু ছিল ইসলাম। আসরের নামাজের সামান্য কয়েক ঘন্টা পর বাসার গৃহপরিচারিকা তার রুমে গিয়ে তাকে দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এক বোনকে নিয়েও এমন একটি ঘটনা আছে। বোনটি প্রথমে আমাকে টেক্সট করেছিলেন, তারপর আনুমানিক 4টার দিকে আমাকে ফোন করে বললেন তিনি এই মুহূর্তে বাথরুমে ঢুকে তার হাতের কবজি কাটার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই তিনি তা শুরু করে দিয়েছেন। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন স্বামীর সাথে কথা কাটাকাটি হয়েছে, সেটা আসলে বেশ বড়সড় একটা ঝগড়া ছিল। তো আমি তাকে বললাম স্বামীর সাথে ঝগড়ার কারণে আপনি জাহান্নামে 1 মিলিসেকেন্ডও শাস্তি ভোগ করবেন, আপনার কাছে কি এটি সঠিক কিংবা যুক্তিযুক্ত মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ তিনি তৎক্ষণাৎ তা থেকে বিরত হলেন। এখন তার অবস্থা বেশ ভালো। কিন্তু একবার ভাবুন তিনি এমন করলে কি অবস্থা দাঁড়াতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার বাচ্চা এবং আমাদের সব বোনদের প্রশান্তি ও সুখময় জীবন দান করুন। আরামে থাকা অবস্থায় মানুষ সবরের বিষয়টিকে অবহেলা করে। অনেকেই সবর সম্পর্কে ভাষা ভাষা জ্ঞান রাখে। মূলত এ কারণেই আমাদের জীবনে এত জটিলতা। যাদের সবরের সক্ষমতা নেই তারা পরীক্ষা, হতাশা, দুশ্চিন্তা ও দুঃসময়ে নিজেদের বাঁচাতে পারে না। আর এভাবেই মানুষ একদিন ঈমান হারা হয় কিংবা তার জীবনের পরিসমাপ্তি ঘটে। কেউ কেউ এগুলো দ্বারা এমনভাবে আক্রান্ত হয় যে একেবারে পাগল হয়ে যায়। অনেকে আবার আত্মহত্যার কথাও চিন্তা করে, কিন্তু মাত্র একটি আয়াত কিংবা একটি হাদিস অথবা সবর বিষয়ক কোনো গল্প বা কাহিনী অথবা এ ধরনের কোনো ঘটনা যেগুলো আমরা এখানে উল্লেখ করছি, এগুলোও যদি কারো মাথায় থাকে তবে সাথে সাথে সে এটি থেকে দূরে সরে আসবে। এই ঘটনাগুলো উল্লেখ করার মূল উদ্দেশ্য আসলে এটাই ছিল যে আপনারা এগুলো অন্তরে বসিয়ে নেবেন। আমি সবর নিয়ে অনেক কথাবার্তা বলেছি, আমি মূলত এটাই বোঝাতে চেয়েছি যে হকের অনুসারী একজন ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট আসাটা খুবই স্বাভাবিক। বহু বছর আগে আমি ইবনু হাজামের একটি লেখা পড়েছিলাম যেখানে তিনি বলেছিলেন, রাহিমাহুল্লাহ, যে ব্যক্তি মনে করে সে হকের উপর আছে অথচ তাকে কোনো দিন কোনো দুঃখ কষ্ট পরীক্ষায় স্পর্শ করবে না, সে একজন উম্মাদ। আপনি যদি হক পথে থেকে আশা করেন যে আপনাকে কোনো বিপদাপদের সম্মুখীন হতে হবে না, তবে আপনি এই পথে বহাল থাকতে পারবেন না। ইবনু হাজাম রাহিমাহুল্লাহ মূলত এটাই বলতে চেয়েছেন, এমন কোনো ইমাম বা নেতা নেই যিনি পরীক্ষা ছাড়াই ইমাম হতে পেরেছেন। সূরা আল আহজাবের আয়াত, ওয়াজআলনা মিনহুম আইম্মাতাই ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু, এবং যখন তারা ছিল সবরকারী আমি তাদের অর্থাৎ বনি ইসরাইলদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে লোকদেরকে পথ প্রদর্শন করত। আল্লাহ বলছেন, আমি তাদের মাঝ থেকে ইমাম নির্বাচন করেছিলাম। কখন? লাম্মা সাবারু, যখন তারা ছিল সবরকারী। এই দিন মহান, একমাত্র মহানরাই একে বহনের ক্ষমতা রাখেন। ক্রমাগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা মহান হয়ে ওঠেন। একদিন না একদিন সব পরীক্ষার অবসান ঘটে, মেঘ একসময় কেটে যায়, পরীক্ষাও একসময় শেষ হয়, একদিন তা দূর হবেই। অথবা আপনি পরীক্ষাকে রেখে গফুরুর রহিমের কাছে চলে যাবেন, পরীক্ষা চলাকালীন সময় হয়তো আপনার মৃত্যু আসবে আর আপনি গফুরুর রহিমের কাছে চলে যাবেন। অনেক আলিম বলে থাকেন, প্রতিটি জিনিসই শুরুতে ছোট থাকে আর সময়ের সাথে সাথে তা অনেক বড় আকার ধারণ করে, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো পরীক্ষা। পরীক্ষা শুরুতে বেশ বড় আকারে দেখা দেয়, সুবহানাল্লাহ, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে তা মলিন হতে থাকে, একসময় খুব ছোট আকার ধারণ করে। পরীক্ষা হলো মুমিনের সম্মান ও পরিশুদ্ধির উপায়। ইমাম আহমদ তার কিতাবুল জুহুদ ও মুসনাদে একটি হাদিস উল্লেখ করেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃত্যুশয্যাশায়িত, তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে হাত রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত জ্বর যে আমি কাপড়ের উপর দিয়েও আপনার শরীরে হাত রাখতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্না মাআশারাল আমবিয়া ইউদাআফু লানাল বালা কামা ইউদাআফু লানাল আজর, ইন কানান নাবিয়্যু মিনাল আমবিয়া ইলা ইউবতালা বিল কুম্মালি হাত্তা ইয়াকতুলা ওয়া ইন কানান নাবিয়্যু মিনাল আমবিয়া ইলা ইউবতালা বিল ফাকর হাত্তা ইয়াখুযাল আবাআতা ফায়াহবু বিহা ওয়া ফি রিওয়ায়া হাত্তা ইয়াখুযাল আবাআতা ফায়াখুনুহা। আমরা নবী রাসূলরা এভাবেই দ্বিগুণ বিপদের সম্মুখীন হই, ঠিক যেভাবে আমরা দ্বিগুণ প্রতিদান পেয়ে থাকি। একজন নবী উকুনের সংক্রমণ দ্বারা পরীক্ষিত হয়েছিলেন এবং সেই যন্ত্রণায় তার মৃত্যু পর্যন্ত হয়েছে। এমন অনেক নবী রাসূল ছিলেন যাদের এত বেশি দারিদ্র দেয়া হয়েছিল তারা একটিমাত্র সাধারণ জুব্বার ওজন সহ্য করতে পারতেন না। আরেকটি বর্ণনায় আছে, তারা একটি জুব্বা উঁচু করে তুলে ধরতে পারতেন না। দারিদ্রের কারণে, অভুক্ত থাকার কারণে তারা এতটাই দুর্বল ছিলেন যে একটি পাতলা জামাও তাদের কাছে এত ভারী মনে হতো, তারা সেটা গায়ে দিয়ে হাঁটতে পারতেন না। তারা এতটাই দুর্বল, শীর্ণকায় ও দরিদ্রতায় জর্জরিত ছিলেন যে তারা সেটার ভার বহন করতে পারতেন না। হাদিসটি কি শুধু এতটুকুই? না, ওয়া ইন কানু লা ইয়াফরাহুনা বিল বালা কামা তাফরাহুনা বিল রাখা। সুবহানাল্লাহ, তারা এই পরীক্ষাগুলোতে সেভাবেই সন্তুষ্ট থাকতেন যেভাবে আমরা আমাদের সমৃদ্ধির সময়ে, সুখের সময় সন্তুষ্ট থাকি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি ক্বারীব। সূরা আল বাকারার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কিংবা তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে চলে যাবে অথচ সেসব লোকদের অবস্থা এখনো তোমরা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে। আপনি কি জান্নাতে যাবেন বলে ধারণা করছেন অথচ আম্মারও জান্নাতে গিয়েছেন? আমি কি সেই একই জান্নাতে যাব যেখানে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন? আম্মার যেসব পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন এবং আল্লাহর স্বার্থে সহ্য করেছিলেন, তারপরেও আমি কি তার সমান মর্যাদা পাব? আমিও কি সেই একই জান্নাতে যাব যেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন? অথচ বিলাল পরীক্ষিত হয়েছিলেন, পরীক্ষায় দৃঢ় ছিলেন। তিনি আর আপনি কি সমান? আপনি কি ধরেই নিয়েছেন যে আপনি জান্নাতে চলে যাবেন অথচ পূর্ববর্তীদের মতো আপনার উপর কিছুই আপতিত হবে না? তাদের উপর কি কি বিপদ এসেছিল? মাসাত হুমুল বাসা, তীব্র দারিদ্র, বাসা হলো তীব্র দারিদ্র, ওয়াদ্দাররা বিপদ, ওয়াজুলজিলু এবং তারা প্রকম্পিত হয়েছিলেন। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এতে তারা এমনভাবে শিহরিত হয়েছিলেন, এমনভাবে প্রকম্পিত হয়েছিলেন যে রাসূল ও তার সাথী ইমানদার লোকেরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই। মুখে বললেই জান্নাত পাওয়া যায় না, বিশৃঙ্খলা ও এলোমেলো পথ চলার মাধ্যমে জান্নাত পাওয়া যায় না। জান্নাত কোনো সস্তা বলি না, দুঃখ কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়েই কেবল জান্নাতের দেখা মেলে। অন্ধকার যতই ঘনিয়ে আসে বিজয় তত কাছে আসে। আসলে পরীক্ষাসমূহ হচ্ছে গুনাহ থেকে পরিশুদ্ধির উপায়। ইমাম আহমদ, আন-নাসাঈ, ইবনু হিব্বান, আল হাকিম ও আল বাজ্জার রাহিমাহুমুল্লাহ একটি হাদিস সংকলন করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা জাআ আরাবি ফাক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আখাযাতকা উম্মু মিলদামিন ক্বাত ক্বালা ওয়া মা উম্মু মিলদাম। একবার এক বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো উম্মু মিলদাম দ্বারা আক্রান্ত হয়েছিলে? লোকটি বলল, উম্মু মিলদাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হাররুন ইয়াকুনু বাইনাল জিলদি ওয়াল লাহম, উম্মু মিলদাম হলো এক প্রকার জ্বর যা প্রথম অনুভূত হওয়ার পর কিছু সময় পরে চামড়া ভেদ করে হাড়ে প্রবেশ করে। আসলে উম্মু মিলদাম হলো জ্বর, মূলত জ্বর বোঝাতেই এই শব্দটি ব্যবহৃত হয়। লোকটি জ্বর দ্বারা কখনোই আক্রান্ত হয়নি, এমনকি সে জানতই না এটি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, ক্বালা ফাহাল আখাযাকা হাযা সুদাউ ক্বাত ক্বালা ওয়া মা হাযা সুদা ক্বালা ইরকুন ইয়াদরিবু আলাল ইনসানি ফি রাসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? সে বলল, মাথা ব্যথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্নায়ু ঘটিত কারণে মাথার অভ্যন্তরে অনুভূত ব্যথা। সে বলল, না আমার কখনো এমন হয়নি, বরং সে জানতই না যে এটা কি। ফালাম্মা ওয়াল্লা ক্বালা মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাযা। যখন লোকটি চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জাহান্নামী লোক দেখতে চায় সে যেন একে দেখে নেয়। সবসময় যে এমনটা হবে তা নয়, তবে এটাই অধিকাংশ সময় হয়ে থাকে। সহিহ হাদিসে এসেছে, মুমিন হলো গাছের কচি শাখার মতো। গাছের কচি সবুজ শাখা বাতাসে ডানে বামে দোলা খেতে থাকে। একজন মুমিনের জন্য পরীক্ষাও তেমনি। সাধারণত কেউ পরীক্ষার মুখোমুখি না হবার অর্থ হচ্ছে আল্লাহ তাকে তার অবস্থার উপরই ছেড়ে দিয়েছেন। হতে পারে সে জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক, কিংবা হতে পারে সেই ব্যক্তি জান্নাতের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, তার দূরত্ব হবে আল্লাহর আরশ থেকে বহু দূরে। কিন্তু যারা পরীক্ষায় নিপতিত হয়েছেন তাদের কথা আলাদা। এটা জানার ফলে আপনার ঈমান মজবুত হবে। লা সামাহাল্লাহ, আপনাকেও যদি কোনো কিছুর মুখোমুখি হতে হয় তবে আপনি তার উপর সবর করতে পারবেন। মুসনাদে ইমাম আহমদ ও সহি আত-তারগিব ওয়াত-তারহিবে একটি হাদিস এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল হুম্মা কীরুম মিন জাহান্নাম ফামা আসাবাল মুমিনা মিনহা কানা হাযযুহু মিন নার। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরকে কামারের হাপড় ও ধাতু বিশুদ্ধিকরণের সাথে তুলনা করেছেন। আমরা জানি কিভাবে একজন কামার তার হাপড়ের সাহায্যে ধাতুর ময়লা পরিষ্কার করে। কামার যেভাবে লোহাকে বিশুদ্ধ করে, জ্বরও সেভাবে একজনের জাহান্নামের অংশটুকুকে মিটিয়ে দেয়। কামার লোহাকে আগুনে উত্তপ্ত করে, এর ময়লাগুলো পৃথক হয়ে এটি পুরোপুরি বিশুদ্ধ হয়ে যায়। তেমনিভাবে একজন মুমিন যখন পরীক্ষা ও মুসিবতের মুখোমুখি হয়, যেমন এই হাদিসে জ্বরের কথা বলা হয়েছে, তখন তার গুণাগুলো এভাবে দূর হয়ে যায়। এর ফলে তাকে বিচার দিবসে কোনো রকম জিজ্ঞাসাবাদ কিংবা প্রশ্নের মুখোমুখি হতে হয় না। আল ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, ইজা আহাব্বাল্লাহু আবদান আকসারা গাম্মা ওয়া ইজা আবগাদাল্লাহু আবদান ওয়াসআ আলাইহি দুনিয়াহু, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে বিপদ ও দুঃখ কষ্টে ফেলেন, আর তিনি যাদের ঘৃণা করেন তাদের সমৃদ্ধ জীবন দান করেন। সহিহ আল বুখারিতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহ, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট স্পর্শ করে। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে স্পর্শ করে, এর মানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য যে দুঃখ কষ্টই নির্ধারণ করুন না কেন, এমনকি যদি সেটা তার জীবনের প্রথম দিন থেকে শুরু করে একেবারে মৃত্যুর শেষ দিনটি পর্যন্ত হয়, তবু এটা তার কাছে শুধু স্পর্শ বলে মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে অবস্থাতেই রাখুন না কেন সেটা আপনারই গুনার কামাই, আর এর মাধ্যমেই তিনি আপনার অনেক গুনাহ মাফ করতে চান। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। সূরা আশুরার 30 নম্বর আয়াত। ইবনু হিব্বান, আবু ইয়ালা সহ আরও অনেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতের কোনো স্তরে পৌঁছানোর ইচ্ছা করেন যা তার আমলের দ্বারা সম্ভব হয় না, তখন তিনি তাকে বিপদাপদ দ্বারা আক্রান্ত করেন যাতে সে ওই উচ্চ স্তরে পৌঁছাতে পারে। অর্থাৎ আপনি যে আমল করেছেন এর দ্বারা হয়তো জান্নাতের আপনার অবস্থান হবে দ্বিতীয় স্তরে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সপ্তম স্তরে নিয়ে যেতে চান। আল্লাহ তাঁর আরশকে আপনার প্রাসাদের ছাদ করতে চান। সুতরাং আপনাকে পরীক্ষার মুখোমুখি করা হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থান আরও উঁচুতে সপ্তম স্তরে নিয়ে যেতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সাথে আছেন, আপনার অন্তর আল্লাহর সাথে জুড়ে আছে, আপনার হৃদয় আল্লাহর কৃতজ্ঞতায় বিনম্র হয়েছে, আপনার জিহ্বাগুলো আল্লাহর জিকিরে সচল, সবর অবলম্বন করে চলেছেন, কখনোই হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুকরগুজারি, প্রশংসাকারী ও সবরকারী বান্দা হিসেবে কবুল করুন। পরীক্ষা আসলে জীবনের এক চরম বাস্তবতা। একজন দায়ী ও মুসলিমের জীবনে পরীক্ষা থাকবে, এটাই চূড়ান্ত সত্য। তাই আমাদের সবর করা শিখতে হবে, একে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে। আপনি একা আছেন নাকি আপনার অনুসারী আছে এটা আসলে কোনো গুরুত্বই বহন করে না, বরং অধিকাংশ সময় আপনি দেখবেন যে দাওয়া দিতে গেলে আপনার আশেপাশে আপনি আর কাউকেই পাবেন না, কিংবা খুব অল্প সংখ্যকই হয়তো আপনার সঙ্গে থাকবে। বাস্তবে আসলে এমনটাই হয়ে থাকে এবং এটাই নিয়ম। আল ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, ইলজাম তরিকাল হুদা ওয়ালা তাহজান বিকিল্লাতিস সালিকিন ওয়াহজার তরিকাত দালালা ওয়ালা তাগতাররা বিকাসরাতিল হালিকিন, সঠিক পথের অনুসরণ করো, অল্প সংখ্যক অনুসারীদের নিয়ে হতাশ হও না, পথভ্রষ্ট হওয়া থেকে সাবধান হও, পাপিষ্ঠ সংখ্যাগরিষ্ঠদের দ্বারা বিভ্রান্ত হও না। পরবর্তী পয়েন্ট, আপনার অঙ্গীকারকে, আপনার নিয়তকে নবায়ন করুন। প্রতিদিন আপনার অঙ্গীকারকে নবায়ন করুন, প্রতিদিন আপনার নিয়ত ঠিক করুন। প্রতিদিন একবার করে নয়, বরং একদিনে বেশি বেশি করে নিয়তকে ঠিক করুন। দিনে শুধু কয়েকবার নয়, বরং আপনার প্রতিটি পদক্ষেপে এবং পদে পদে তা ঠিক আছে কিনা দেখে নিন। আপনার প্রতিটি কথা, প্রতিটি লেখা, আপনার প্রতিটি দাওয়া কার্যক্রম সব কিছুর আগে আপনার নিয়তকে ঠিক করে নিন। আপনার বিপদের মুহূর্তে এটাই আপনাকে সবরের শক্তি যোগাবে। জীবনে কখনো যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, যদি আপনার পাশে আর কাউকে না পান, আপনার কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ তখন আপনার সাহায্যে আসবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ ওয়া উম্মিহি ওয়া আবিহ ওয়া সাহিবাতিহি ওয়া বানিহ, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে, তার মার কাছ থেকে, তার পিতা, তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। সূরা আবাস আয়াত। তো তারা যদি আখিরাতেই আপনাকে সাহায্য না করে, আপনার কি মনে হয় দুনিয়াতে আপনার কোনো উপকার তারা করতে পারবেন? যদি পরীক্ষা আপনাকে বিহবল করে তোলে, পাশে আল্লাহ ছাড়া আর কাউকে না পান, তবে জেনে রাখুন নিঃসন্দেহে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আমরা আসলে তারই মুখাপেক্ষী। প্রশ্ন হচ্ছে, আমরা আল্লাহকে কিভাবে আমাদের পাশে পেতে পারি? দাওয়ার রাস্তায় আপনাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। পরীক্ষা ও মুসিবত একের পর এক প্রতিবন্ধক হয়ে আপনার দিকে ধেয়ে আসবে। এই প্রতিকূলতায় আপনি এক আল্লাহ ছাড়া আর কাউকেই পাশে পাবেন না। সুতরাং আপনি যদি চান সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে থাকুন, তবে নিশ্চিত করুন যে এই প্রতিবন্ধকতা আসার আগে আপনি আর কারো নয় বরং সবসময় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই কাজ করে গেছেন। তাই ভাবুন, আপনি যা করছেন এতে আল্লাহর সন্তুষ্টি আছে তো? আল্লাহ এতে খুশি হবেন তো? আপনি যা করছেন তা কি ইসলামসম্মত? আমাদের সবারই কমবেশি এমন অনেক বন্ধুবান্ধব আছে যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের প্রায় সবার জীবনেই এমন অনেক অভিজ্ঞতা আছে, এগুলো বলতে গেলে শুনতে গেলে প্রায় সারা দিন কেটে যাবে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোথাও কিছু বলি না, তবে কিছু কিছু বিষয় আছে যা আসলেই শিক্ষণীয়। কখনো কখনো এটা হয়তো অন্য মুসলিমদের জন্য সতর্কতার কারণ হবে। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, জেলে যাবার পর আমার ক্লাসের একজন ছাত্র বা ছাত্রী কিংবা সমর্থককেও আমি আমার পাশে পাইনি, কেউ ঝামেলায় জড়াতে চায়নি, একজনকেও পাওয়া যায়নি এ নিয়ে প্রশ্ন করার মতো। রমাদানের একেবারে শেষ দিকে ঈদুল ফিতরের দুই দিন আগে ওরা আমাকে নিয়ে যায়। প্রথম রাত সেখানে পার করলাম, পরের দিনই ছিল ঈদুল ফিতর। সেই কঠিন মুহূর্তগুলোতে আমার মাকে যে কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করুন। আমার জেলে যাবার এক রাত আগে আমার বাবা ও আমি আমাদের এক শিক্ষার্থীর বাড়িতে ইফতারের দাওয়াতে গিয়েছিলাম। সেখানে অনেক লোকের সমাগম ঘটেছিল। যেহেতু সবাই জেনেছিল এখানে আহমদ জিব্রিল ও তার বাবা শাইখ মুসা জিব্রিল আসছেন, তাই সবাই সেখানে উপস্থিত হয়েছিল। পুরো জায়গাটি মানুষে ভরে গিয়েছিল। বিশাল জমায়েত ছিল বলে পরে এক ভাইয়ের বাড়িতে আমরা অবস্থান নিয়েছিলাম। সেখানে এত লোক জড়ো হয়েছিল যে আমি সেখানেই তারাউই জামাত শুরু করে দেই। শেষ পাড়ায় অর্থাৎ জুজাম্মাতে ছিলাম বলে আমি কুরআন খতম করতে চাচ্ছিলাম। সেই বাড়িটিতে বেশ বড়সড় একটি জামাত হয়েছিল, ফলে আমি ওখানেই কুরআন খতম করে ফেললাম, সালাতের ইমামতি করলাম, জুজাম্মা শেষ হলো, আমাদের খতমও হয়ে গেল। আমার বাবা লোকদের উদ্দেশ্য করে বললেন, কাল যদি ঈদ না হয় তবে প্রত্যেকের জন্য আমাদের বাসায় দাওয়াত রইল। পরদিন ঈদ হবার একটি সম্ভাবনা ছিল। আমাদের একদল ঈদের চাঁদ দেখার জন্য বের হয়েছিল, কিন্তু তখন পর্যন্ত তারা চাঁদ দেখেনি। সবাই আমাদের বাড়িতে আমন্ত্রিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবাকে উত্তম প্রতিদান দিক এবং তার নেক আমুলগুলো কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা কমপক্ষে 150 থেকে 200 লোকের আয়োজন করেছিলাম। তারা সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল যে আমরা একদল বসে খেতাম এবং আমরা উঠে যাবার পর আরেক দল আসতো এবং তারা খেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ের মর্যাদা বৃদ্ধি করুন, তাকে ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিন। তারাউইর পর অনেকেই আমার ডানে বামে এবং আমাকে ঘিরে বসতে আগ্রহী থাকত। আমার সব কিছু স্পষ্ট মনে আছে, যেন মাত্র আজই তা ঘটেছে। সেটি ছিল আমার মুক্ত জীবনের শেষ রাত। তখন আমার দার্সে লোকজনের ভিড় হবার ব্যাপারটি ছিল খুবই সাধারণ। কয়েকটা গাড়ি নিয়ে আমরা বের হতাম। আমার এখনও মনে আছে আমার পাশে কে বসবে এই নিয়ে তাদের নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যেত। এমনকি এমনও হয়েছে যে ভাইয়েরা এসে আমাকে বলছে আমার গাড়ি কে চালাবে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি এমন ঘটনা বহুবার ঘটেছে। আমার শুনানির দিন কোর্ট প্রাঙ্গণে জনগণের ঢল বয়ে গিয়েছিল। এত ভিড় ছিল যে সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছিল, কিন্তু সেখানে আমি আর আমার বাবা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বিশ্বাসী একজনও ছিল না। FBI প্রসিকিউটর, সরকারি বাহিনীর এজেন্ট, কাউন্টার টেরোরিজমের অফিসার ও কর্মকর্তাদের সবাই সেখানে উপস্থিত ছিল। আমার লয়ার আমাকে বলল, এই লোকেরা আপনাদের প্রচণ্ড ঘৃণা করে, এর আগে কারো প্রতি তাদের এত ঘৃণা পোষণ করতে আমি দেখিনি। যখন অনেক দর্শক থাকে তখন সেটা বিচারকের উপর একটা চাপ সৃষ্টি করে। তারা জানতো না যে কী রায় হবে, তাই তারা বিচারককে বেশি শাস্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিল। আমার লয়ার আমাকে বলল, এর আগে অন্য কোনো শুনানিতে তাদের এমন কোনো আচরণ আমি করতে দেখিনি। তারা আসলেই আপনাদের অনেক ঘৃণা করে, কিন্তু তারা আপনার যে সকল অনুসারীদের কথা বলছে তারা কোথায়? আমি আরও পেছনের দিনগুলোতে ফিরে যাই। আমাদের বাসার উপরের তলা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। ওয়াল্লাহি এগুলো বলার উদ্দেশ্য শুধু এটাই যেন সবাই এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কয়েকদিন আগে আমি আমাদের পুরনো কফি মেশিনটা দেখছিলাম। এটা ছিল দোকানের কফি মেশিনগুলোর মতো। ছোটগুলো আমাদের চাহিদা পূরণ করতে পারত না, কারণ আমাদের বাসায় সবসময় কোনো না কোনো অতিথি থাকতেন। কয়েকদিন আগে কফি মেশিনটা আমি দেখছিলাম। ওয়াল্লাহি মেশিনটার উপর এখনও লেখা আছে AJ'স ইলম ক্যাফে, আহমদ জিব্রিলের ইলম ক্যাফে। লোকজন আমাদের বাসাকে সে নামেই চিনত। আমাদের বাসায় সবসময় মানুষ যাতায়াত করত, সবাই শিখত, শেখাত, দাওয়ার কাজ চলত। আল্লাহ আমার মাকে উচ্চ মর্যাদা দান করুন, প্রয়োজনীয় সব কিছুর যোগান দেয়া, দেখাশোনা করা, রান্নাবাড়া করা, খাবার পরিবেশন, কফি বানানো, এই সব কিছুই তিনি একা সামলেছেন। এখনও আমার সেই দিনগুলোর কথা মনে আছে যে বক্তৃতা কিংবা হালাকার শেষে ভাইরা যখন আমার অনুসরণ করতে করতে বাথরুমের দরজা পর্যন্ত চলে আসত, বাসা এমনভাবে লোকে ভরপুর হয়ে যেত যে তাদেরকে আমাদের বাসার বাথরুমের দরজায় বসতে হতো। আমার এখনও সব স্পষ্ট মনে আছে। আমার মামলার যে বিচারক, তার উচ্চতা ছিল মাত্র 5 ফুট, তাকে সবাই বেঁটে বলতো। আমার এই কথা বলার কারণ হলো, মাত্র একজন লোকও এই 5 ফুট লম্বা বিচারকের সামনে দাঁড়ানোর জন্য ছিল না। তাহলে আপনারা কি মনে করেন যেদিন সব আদালতের বড় আদালতে গিয়ে আপনি দাঁড়াবেন সেদিন আপনার পাশে কাউকে পাবেন? 5 ফুট উচ্চতার এক ব্যক্তির সামনে যদি তারা দাঁড়াতে না পারে, তবে আল্লামুল গয়ুব, যার কুরসি সমস্ত আসমান ও জমিনের চেয়েও বিশাল, তার সামনে তারা কিভাবে দাঁড়াবে? তাই প্রতিটি পদক্ষেপে আপনার উদ্দেশ্য, আপনার নিয়ত যাচাই করুন। এত কিছু বলার কারণ আসলে এটাই। আপনার প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি এটি আল্লাহর সন্তুষ্টির জন্যই করছেন তো? কখনো যদি আপনার সাথে বহু লোক থেকেও থাকে, আপনি শুধু আল্লাহর কথাই ভাবুন যে আপনার সব কিছু আপনি তার খুশির জন্যই করছেন তো? কারণ বিপদ যখন ধেয়ে আসবে, এরা সবাই আপনার পাশ থেকে অদৃশ্য হয়ে যাবে। সেই মুহূর্তে আপনি একমাত্র আল্লাহকেই আপনার পাশে পাবেন। আপনি আল্লাহর হকের রক্ষণাবেক্ষণ করুন, তাহলে তিনিই আপনাকে রক্ষা করবেন। বিপদের মুহূর্তে ধৈর্য ধারণের এটি সর্বোত্তম পদ্ধতি। ইয়া আল্লাহ, আমি শুধু আপনার জন্যই এটা করছি, সর্বদা সবসময়। হকের জন্য, সত্যের জন্য পাশে কেউ না থাকুক, আপনি একাই দাঁড়িয়ে যান। সুলাইমান আদ-দারানী বলেন, লাউ শাক্কান্না সুকুল্লুহুম ফিল হাক্কি মা শাকাক্তু ফিহি ওয়াহদি। সব মানুষও যদি হকের ব্যাপারে সংশয় পোষণ করে, আমি সংশয় পোষণ করব না যদি আমি একাও হই। সুরা আন-নাহলে বলা হয়েছে, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম ছিল এক উম্মাহ কিংবা একটি জাতি। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একাই একটি জাতি। সহি আল বুখারিতে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন, আমি আর তুমি ছাড়া এই দুনিয়ার বুকে আর কোনো মুমিন নেই। দুনিয়ার বুকে মুমিন বলতে কেবল আমরা দুজনই। শারহ উসুলি ইতিকাদি আহলি সুন্নাহ ওয়াল জামাআহ কিতাবে ইমাম আল-লালাকাই সহিহ সূত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাউলটি বর্ণনা করেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাআত হলো সেটাই যা হকের উপর আছে, এমনকি তুমি যদি একা হও তবুও। যারা হকের উপর আছে, সত্যের উপর আছে, তারাই হলো জামাআত। তাদের সংখ্যা যতই কম হোক না কেন, সংখ্যা দেখে কখনো ধোকায় পড়বেন না। সংখ্যা গরিষ্ঠতার কারণে বাতিল কখনো হক হয়ে যায় না, আর হকপন্থীদের কম সংখ্যা তাদের ভ্রান্ত হবার প্রমাণ না। আমি আবারও বলছি, লক্ষ্য করে শুনুন, সংখ্যা দেখে কখনো ধোকায় পড়বেন না। সংখ্যা গরিষ্ঠতার কারণে বাতিল কখনো হক হয়ে যায় না, আর হকপন্থীদের কম সংখ্যা তাদের ভ্রান্ত হবার প্রমাণ না। কুরআনে সংখ্যাগরিষ্ঠদের সাধারণত তিরস্কার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। সূরা আল আনআমের 116 নম্বর আয়াত। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি যতই আগ্রহী হন না কেন, অধিকাংশ লোকই ইমান আনার মতো নয়। সূরা ইউসুফের 103 নম্বর আয়াত। فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا, কিন্তু অধিকাংশ লোক সত্যকে অস্বীকার না করে থাকেনি। সূরা আল ইসরার 89 নম্বর আয়াত। لَقَدْ جِئْنَاكُمْ بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرُكُمْ لِلْحَقِّ كَارِهُونَ, আমি তোমাদের কাছে সত্য পৌঁছিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিলে। সূরা আয-যুখরুফের 78 নম্বর আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। সূরা আশুআরার 8 নম্বর আয়াত। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু তার সাথে সাথে শিরক করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। অপরদিকে কুরআনের এমন বেশ কিছু আয়াত রয়েছে যেখানে সংখ্যালঘুদের প্রশংসা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলাম মা হুম, কেবল বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারীরা ব্যতীত এবং এমন লোকদের সংখ্যা অল্প। সূরা সোয়াদের 24 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের প্রসঙ্গে বলেছেন, ওয়া মা আমানা মাহু ইল্লা কালীল, অতি অল্প সংখ্যক লোকই তাঁর সাথে ঈমান এনেছিল। সূরা হুদের 40 নম্বর আয়াত। অর্থাৎ নূহ আলাইহিসসালামের সাথে খুব অল্প সংখ্যক লোকই ঈমান এনেছিল। তালুত ও জালুতের কাহিনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো। সূরা আল বাকারার 246 নম্বর আয়াত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকতো তবে তোমাদের অল্প কয়েকজন ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত। সূরা আন-নিসার 83 নম্বর আয়াত। সুতরাং স্বল্প সংখ্যক হলেও হকের অনুসারী হবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, আর হকের অনুসারীরা সংখ্যায় কম হবে এটাই তো নিয়ম। আজকের পর্ব এতটুকুই থাক, ইনশা আল্লাহ তাআলা আগামী পর্বে আমরা সবর নিয়ে আমাদের আলোচনা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।